রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله
আপনাদের নিকট উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। শুরুতে আমরা কারি সাহেবের কাছে যাব। কারি সাহেব, আপনার কাছে আসছি, আজকে যে তেলাওয়াত আপনি আমাদেরকে করে শোনাবেন শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا صَدِيعًا مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ بالله صدق الله العظيم
صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم ما شاء الله مرحبا ধন্যবাদ ইমরান ভাই, আপনি আমাদেরকে খুবই সুন্দরভাবে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করালেন এই রহমতপূর্ণ প্রভাতে সকাল এর বেলা আমাদেরকে আপনি তেলাওয়াত শোনালেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন নিজেদের ঘরে প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু আয়াত তেলাওয়াত করে নিই, এতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হবে, পাশাপাশি কোরআনে তেলাওয়াতের ফজিলত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। কোরআন এমন একটি কিতাব যে কিতাব স্পর্শ করা সওয়াব, এমন একটি কিতাব কোরআন যা দেখা সওয়াব, শুধু তাই নয় এটি পাঠ করাও সওয়াবের কাজ। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কোরআনে পাকের একটি হরফ তেলাওয়াত করবে তার এই একটি হরফের বিনিময়ে তাকে দশটি নেকি দান করা হবে। মাদানী ইসলাম দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই ইনশা আল্লাহ আজ্জাবাজাল প্রতিদিন আমরা কিছু না কিছু কুরআনে পাকের তেলাওয়াত করব ইনশা আল্লাহ আজ্জাবাজাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নাতে পাক শুনব, কিন্তু তার পূর্বে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। আসুন কিছু নিয়ত করে নেই যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ আজ্জাবাজাল। যা শিক্ষণীয় বিষয় হবে তা আমরা নিজের হৃদয়ের মধ্যে গেঁথে নেব এবং অনেকে প্রচার করব, জানাবো ইনশা আল্লাহ আজ্জাবাজাল। শিক্ষণীয় মাদানী ফুল থেকে আমরা আমল করব ইনশা আল্লাহ আজ্জাবাজাল। দর্শকবৃন্দ, আমরা আজকে এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যার ঢঙ্কা সারা দুনিয়ার মধ্যে বাজছে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল। তো কোন ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করব তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। প্রথমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা হামদে বারি তাআলা শ্রবণ করি। জুনায়েদ ভাই, আপনার কাছে আসব আজকে আমরা আপনার থেকে হামদে বারি তাআলা শ্রবণ করব ইনশা আল্লাহ আজ্জাবাজাল।
সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন পড়ুন, সাল্লি আলা নবীনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। গলিয়ো মে ঘুম ঘুম কর, খাকে মদিনা চুম কর, গলিয়ো মে ঘুম ঘুম কর, খাকে মদিনা চুম কর, সে হাম লাগায়েগে সিনে সে হাম লাগায়েগে, আজ নেহি তো কল সহি, সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আল্লাহ সর্ব শক্তিমান, বন্দর প্রতি দয়াবান, আল্লাহ সর্ব শক্তিমান, বন্দর প্রতি দয়াবান, প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি মানিরে জাহান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ সর্ব শক্তিমান, বান্দার প্রতি দয়াবান, বলো আল্লাহ সর্ব শক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি মানিরে জাহান, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দাও খোদা, দেখাও নবী রওজা, দেখাও নবী রওজা, কথায় পড়ব এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় নূর নবীকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু হাসবি রব্বি জাল্লা ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা অন্ধকার ক বরে গেলে অন্ধকার ক বরে গেলে পাইবা নবী ঠিকানা আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি নিরে জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করা হলো, পাশাপাশি আল্লাহ আল্লাহ জিকির করলাম, হামদে বারী তাআলা শ্রবণ করলাম, অন্তরের প্রশান্তি চলে আসলো আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল। আসলেই বাস্তবে কি আল্লাহ তাআলা জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে, আমরা যদি নিজে প্র্যাকটিক্যাল করি ইনশাআল্লাহ আজ্জাবাজাল নিজে বুঝতে পারবো আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে, আল্লাহ তাআলা জিকিরে কেমন অন্তরের মধ্যে প্রশান্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার, কোরআনে পাকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা আজকে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে, এক ব্যক্তি তার ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ আজ্জাবাজাল। পাশাপাশি মাদানী ফুল প্রদান করার জন্য আমাদের সাথে আছেন মুবাল্লিগ দাওয়াত ইসলামী মুনাওয়ার আত্তারি, ইনশা আল্লাহ আজ্জাবাজাল তার থেকেও আমরা মাদানী ফুল শ্রবণ করবো। আর দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিছু বিশেষ সময়ে কিছু বিশেষ বান্দা প্রেরণ করেন, যারা এই দুনিয়ার মধ্যে মানুষকে গুমরাহি থেকে বাঁচিয়ে নেকির পথে চালান, ইলমে দ্বীনের দিকে অগ্রসর করেন, পাশাপাশি নেক কাজের প্রতি উৎসাহ প্রদান করেন। এমনই ব্যক্তিদের মধ্যে আজকে এমন এক ব্যক্তিত্বের ব্যাপারে আলোচনা করব। আমরা জানি যে ইসলামের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাজহাব রয়েছে, হানাফি মাজহাব, শাফেঈ মাজহাব, মালিকি মাজহাব এবং হাম্বলি মাজহাব। তো এই চার ইমামের মধ্যে এক ইমাম, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আজকে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব মাদানী ফুল। তার ব্যক্তিত্ব হিসাবে, ব্যক্তিত্ব সম্পর্কে আমরা জানব, তার জীবনী সম্পর্কে জানব, তার যে খিদমত দীন ইসলামে রয়েছে তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। মদিনা শরীফে তিনি জন্মগ্রহণ করেন, এক সম্ভ্রান্ত শিক্ষানুরাগী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আর মাদানী সাহেব দর্শক বিন্দু, আপনারা জেনে রাখুন যে মদিনা শরীফ এমন এক জায়গা ছিল যাকে বলা হয় শিক্ষার বা ইলিমের প্রাণকেন্দ্র। তো যারাই মদিনা শরীফে আগমন করেন অর্থাৎ জন্মগ্রহণ করেন, তারা বিশেষ করে শিক্ষার দিক দিয়ে, ইলিমের দিক দিয়ে খুব ভালো এক পর্যায়ে চলে যান। তো এমনই শহরের মধ্যে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন। আর তার জন্ম সাল হিসেবে বলা হয় 93 হিজরি। তো এ ব্যাপারে অনেক জায়গায় মতান্তর রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু প্রসিদ্ধ এটাই যে তিনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তার নাম ইমাম মালিক এবং তার পিতা হচ্ছেন আনাস বিন মালিক। তিনি তার পিতার কাছেই প্রতিপালিত হন এবং তার কাছে ইলমে দিন শিখেন। পাশাপাশি তিনি ইলমে দিন শিখতে কমবেশ, কিতাবের মধ্যে বর্ণিত হয় তার উস্তাদের সংখ্যা কমবেশ প্রায় 900 জন, এর বেশিও তিনি ইলমে দিন অর্জন করেছেন। দর্শকবৃন্দ একটু চিন্তা করি, কেমন ব্যক্তিত্ব তিনি! তিনি ইলমে দিন অর্জন করার জন্য প্রায় 900 জন শিক্ষকের কাছে তিনি ইলমে দিন অর্জন করেন। আসলে তার মধ্যে ইলমের একা পিপাসা ছিল, এ কারণে তিনি ইলমে দিন অর্জন করেছেন। আর এমন ভাবে ইলমে দিন অর্জন করেছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, বর্তমানে আমরা তার হাদিস, তার সংকলিত হাদিস আমরা পাঠ করি, আমরা তার সংকলিত ফতোয়া, তার মাসআলা মাসাইল আমরা পাঠ করি, এর উপরে আমল করে থাকি, অনেকে আমল করে থাকে যারা তার অনুসারী হয়ে থাকে। তো এই ব্যাপারে আসুন আমরা মনোয়ার ভাইয়ের কাছে যাব, মনোয়ার ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করব। মনোয়ার ভাই, আপনি আপনার মূল্যবান সময় থেকে মাদানী চ্যানেলকে কিছুটা সময় দিয়েছেন, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর আজকের বিষয়বস্তু আপনি জানলেন যে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব। তো এর যদি কোনো বিষয়, এর কোনো ব্যক্তিত্বের দিক যদি আপনি তুলে ধরেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ আমাদের সবাইকে, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জন্য, দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন, তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা এবং তাদের অনুসরণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এমন কিছু মহান ব্যক্তিদেরকে প্রেরণ করেন যারা শুধু নিজেদের কল্যাণেই নিয়োজিত থাকেন না, বরং তাদের জীবনের অধিকাংশ সময় কাটে অপরের কল্যাণের জন্য। এমন ব্যক্তিদের মধ্যেই ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার একজন, যিনি কোটি কোটি মালিকি অর্থাৎ তার অনুসারী যারা আছে তাদেরকে মালিকে বলে। যেমন আমরা হানাফি মাজহাবে যারা রয়েছি, ভারতীয় উপমহাদেশে বিশেষ করে হানাফি মাজহাব বেশি প্রসিদ্ধ এবং সবচেয়ে বড় মাজহাব এবং অনুসারী বেশি হানাফি মাজহাবে। তো আমাদেরকে বলা হয় হানাফি। আর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মালিকি। তো তিনি অনেক বড় আশিকে রাসূল ছিলেন এবং তিনি 17 বছর বয়স থেকে ইলমে দিনের দর্স দিতে থাকতেন। অর্থাৎ আমাদের দেখা যায় যে বয়সটা বর্তমান অবস্থার মধ্যে, যে বয়সটা খেলাধুলা বা পড়াশোনা বা আমার উম্মতে মুহাম্মদের ইসলাম সংশোধন, এই যে চিন্তাধারা, এই বিষয়টা আসবে তো দূরের কথা, আমাদের কিন্তু ওই ধরনের কনসেপ্ট তৈরিও হয় না। তো তিনি তার ইলমে দিন অর্জনের পাশাপাশি, আপনার কাছে আমরা শুনলাম তার অনেক শিক্ষক ছিলেন।
জি,
তো তারা প্রকৃতপক্ষে যে বিষয়টা শিখতেন এবং সেই শিক্ষকদেরকে আদব করতেন, যার কারণে তাদের মুখে সেই শিক্ষকদের চর্চা হতো। অর্থাৎ আমরা কিতাবে পড়েছি যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তো তারা শিক্ষকদের আদব করতেন, শিক্ষকদের চর্চা করতেন, যার কারণে পরবর্তীতে তাদেরই কারণে তাদের শিক্ষকদের সংখ্যা পর্যন্ত আমরা জানতে পারি। অর্থাৎ 1200-1400 বছর পূর্বের ঘটনাগুলো কি আমাদের কাছে স্পষ্টভাবে তথ্য হিসাবে চলে এসেছে, কিভাবে যে তাদের মুখে তাদের শিক্ষকদের আলোচনা হতো আর তার শিষ্য যারা ছিল, তার অনুসারী যারা ছিল, তারা এগুলো কি করতো, লিপিবদ্ধ করতো, সংরক্ষণ করে রাখত। তো যাই হোক, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা অনেক বড় আশিকের রাসূল ছিলেন, ইবাদত পরায়ণ ছিলেন। তার ইবাদত বন্দিগির ধরন এমন ছিল, রিয়াজতের এমন ধরন ছিল যে প্রত্যেক মাস যখনই একটি আরবি মাস শুরু হতো, সে প্রথম মাসের প্রথম তারিখে আল্লাহ তাআলার ইবাদত অনেক বেশি পরিমাণে করত।
সুবহানাল্লাহ।
বর্ণিত রয়েছে হযরত আল্লামা কাজী আয়াজ মালিক রহমতুল্লাহ তাআলা লিখেন, হযরত জুবায়ের বিন হাবিব রহমতুল্লাহ তাআলা বলেন, যখনই কোন ইসলামী মাসের আগমন হতো তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা সেই মাসের প্রথম রাতে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন। তিনি আরো বলেন, আমার মনে হয় তিনি রহমতুল্লাহ তাআলা এই ইবাদত মাসকে স্বাগত জানানোর জন্য করতেন। আমরা গোসপাকের ঘটনা শুনেছি যে গোসপাক রহমতুল্লাহ তাআলা তিনি গোস ছিলেন, এত বড় এক আল্লাহর ওলি, যে প্রত্যেকটি মাস প্রথম যখন শুরু হতো তো সুন্দর আকৃতি তার দরবারে উপস্থিত হতো, হাজির হতো, হাজির হয়ে তার দরবারে সাক্ষাৎ করত, তারপরে বিদায় হয়ে যেত। তো এই ধরনের ঘটনা বর্ণিত রয়েছে। তো আল্লাহওয়ালা যারা রয়েছে তাদের ধরনটা একটু ব্যতিক্রম থাকে, যে তারা মাসকে স্বাগত জানাতেন আর এই মাসকে ইবাদত দ্বারা প্রথম থেকে শুরু করে ইবাদতে কি মশগুল থাকতেন, যাতে এই মাস আল্লাহ তাআলার দরবারে উত্তম ভাবে সাক্ষ্য দিতে পারে যে হে আল্লাহ, তোমার এই বান্দা এই মাসের হক আদায় করেছে, এই মাসে ইবাদত বন্দি করে তোমাকে রাজি করার চেষ্টা করেছে। তো হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই এর শাহজাদি ফাতিমা বিনতে মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহা বলেন, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই প্রতি রাতে তার ওযিফা পূর্ণ করতেন এবং যখন জুমার রাত আসত তখন পুরো রাত আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকতেন। হযরত মুগিরা রহমতুল্লাহ তাআলা আলাই বর্ণনা করেন, একবার রাতে মানুষ ঘুমিয়ে পড়ার পর আমি হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাই এর পাশ দিয়ে অতিক্রম করি, আমি দেখলাম যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাই দাঁড়িয়ে নামাজে লিপ্ত রয়েছেন। যখন তিনি সূরা ফাতিহা পাঠ করে নিলেন তখন সূরা তাকাসুর শুরু করলেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাই যখন এই আয়াতে পৌঁছলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আইনিন নাঈম, কাজুল ইমান থেকে অনুবাদ, অতঃপর নিশ্চয়ই সেদিন তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখনই এই আয়াতে পাকের মধ্যে পৌঁছলেন তখন অনেকক্ষণ পর্যন্ত কান্না করতে থাকেন, আমি তা তেলাওয়াত শুনেই মগ্ন হয়ে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে রইলাম। তিনি রহমতুল্লাহ তাআলা বলেন, এই আয়াতকেই বারবার পাঠ করতে থাকেন আর কান্না করতে থাকেন, এমনকি সকাল হতে লাগলো, অতঃপর তিনি রহমতুল্লাহ তাআলা রুকু করলেন, আমি নিজের বাড়ির দিকে চলে গেলাম, আমি অজু করে মসজিদে উপস্থিত হলাম, তখনও দেখলাম যে মসজিদে ইলমের দিনের বৈঠক চলছে। এই যে বিষয় দেখুন সোহেল ভাই, এখানে যে তাদের ইবাদত বন্দেগী, নতুন মাসকে ইবাদত দ্বারা নিজেকে সজ্জিত করে নেয়া। আচ্ছা, জুমার দিন যখন আসে, এটা আমরা জানি যে জুমার দিন গরিবদের জন্য হজের দিন, জুমার দিনকে আল্লাহ নেকিকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আজকে কিন্তু আমাদের পুরো সপ্তাহে কাজের পরে যখন জুমার দিন পাওয়া যায় মানুষের মধ্যে অলসতা বেশি চলে আসে, যে এই দিনটা তো আমার ছুটি, এই দিনটা তো ঘুমিয়ে কাটানোর দিন, এই দিনটার মধ্যে তো মানে দেখা যায় বেহুদা অনেক রুটিন চলে আসে। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি যারা ছিল তাদের কাজ ছিল যে এই দিনটা হলো আল্লাহ তাবারকতালা এক নেকিকে 70 গুণ বাড়িয়ে দেয়। অতএব এই দিনকে কিভাবে কাজে লাগানো যায় এইভাবে তারা নিজেদেরকে নিয়োজিত করতেন। আরেকটা বিষয় আমরা দেখলাম যে তিনি রহমতুল্লাহ তাআলা খোদা ভীতি কেমন ছিল, যে রাত্রের মধ্যে ইবাদত করে কান্নাকাটি করে সে নিজের সময়টাকে অতিবাহিত করতেন।
আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, বুজুর্গানে দিন হয়ে থাকেন, তাদের এটাই অভ্যাস, তারা দিনের বেলা নিজের যে কাজ রয়েছে ইলমে দিনের প্রচার করা, পাশাপাশি রাত জেগে ইবাদত করা। যেমনটি আপনি বলেন, মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও এমনই ছিলেন যে রাত জেগে তিনি ইবাদত করতেন, একই আয়াত বারবার তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলার দরবারে কান্না করতেন যে নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো দর্শকবৃন্দ, আসলে যারা বুজুর্গানের দিন হন তারা তাদের ইখলাস, তাদের ইবাদত, রিয়াজত এমনই হয়ে থাকে, আর এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন মাকাম দান করেন। তারা আলহামদুলিল্লাহ আজ্জাজাল দিনের বিভিন্নভাবে খিদমত করেন, যেমনটি আমাদের মুনার ভাই বললেন যে ইলিমের দরজ দিতেন ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা। তিনি দেখলেন ফজরের পর যখন বাড়ি থেকে আসছিলেন, তখন দেখলেন ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা তিনি মসজিদে বসে দরজ দিচ্ছেন ইলমে দিনের। আর কেমন দরজ দিতেন তিনি, আল্লাহু আকবার, দরসের প্রতি অর্থাৎ হাদিসে পাকের প্রতি এত সম্মান, এত ভালোবাসা, এত ভক্তি ছিল ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার ব্যাপারে এসেছে, তিনি যখন বসতেন খুব সুন্দরভাবে তার আসন সাজানো হতো, উত্তম কাপড় পরিধান করতেন, তিনি গোসল করে নিতেন, খুশবু লাগিয়ে নিতেন, আদব সহকারে বসে এরপরে হাদিসে পাকের শিক্ষা দান করতেন। আল্লাহ তাআলা এই কারণেই তাদেরকে মকবুল করেছেন, তাদেরকে কবুল করেছেন এবং তাদের দ্বারা দিনের খিদমত নিয়েছেন আলহামদুলিল্লাহ। দর্শক বৃন্দ, আমরা নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো শ্রবণ করিনি, জুনাইদ ভাই থেকে নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করবো। এর পূর্বে দর্শক বৃন্দ, কিছু কল আমাদের কাছে রয়েছে, আমরা কিছু কল নেব, কিছু SMS ও এসেছে, আমরা SMS ও পাঠ করবো, এরপর আমরা নাতের দিকে যাব ইনশা আল্লাহ। জি, কল শুনিয়ে দিন। মাশা আল্লাহ, আমাদেরকে খুব সুন্দর এই অভিমত দিলেন যে রাত পর্যন্ত তিনি মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। আসলে মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আমরা ইলমে দিন শিখতে পারবো, ইলমে দিনের বাণী শুনতে পারবো, কোরআন হাদিসের কথা শুনতে পারবো, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতও শুনতে পারবো ইনশা আল্লাহ। নিজে দেখবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দেখার আহ্বান জানাবেন, দাওয়াত দেবেন ইনশা আল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি জয়পুরহাট থেকে বলছি। আমি চ্যানেলটা দেখতেছি, খুবই সুন্দর লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, তাই আনন্দের আগে আমি কল করলাম।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার আনন্দের মধ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা বরকত দান করুক মাশাআল্লাহ। পরবর্তী কল চালিয়ে দিন।
আমি নওগাঁ থেকে পঞ্চগড় থানা, আমার নাম ওয়াহিদুল ইসলাম। আমি মাদানী চ্যানেল সব সময় দেখি এবং ভালো লাগে, এটা কিয়ামত পর্যন্ত চলুক আমি এই দোয়াটাই করি।
আমিন আমিন আমিন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে দ্বীনের খিদমত করার অর্থাৎ দ্বীনি চ্যানেল চালিয়ে নেওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আজাল কিয়ামত পর্যন্ত চ্যানেল চলবে ইনশাআল্লাহ। আজাল আপনার দোয়া করুন, পাশাপাশি দাওয়াত ইসলামকে আপনার সঙ্গ দিন, বিভিন্নভাবে সাহায্য করুন ইনশাআল্লাহ। আজাল মনে রাখবেন, আমরা যদি সবাই মিলে অংশগ্রহণ করি, সবাই মিলে সম্পৃক্ত হই, সময় দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করি ইনশাআল্লাহ, আজাল মাদানী চ্যানেল সামনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে আরো বেশি কামিয়াব হবে। জুনাইদ ভাই, কিছু SMS এসেছে নাতের ব্যাপারে, নাতের ব্যাপারে যদি আপনি নাচ শুনিয়ে দিতেন ইনশাআল্লাহ। আজাল
সেদিন আসবে কে বাহারামে মদিনায় যাব, সেদিন আসবে কে বাহারামে মদিনায় যাব, সেদিন আসবে কে বাহারামে মদিনায় যাব, আসবে কে বার, সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব, রহমতে আলম মদিনার বাদশা নবীদের সরদার, নবীদের সরদার, রহমত আলম মদিনার বাদশা নবীদের সরদার, নবীদের সরদার, তোমার আশায় আছি, কখন থেকে দেখার নূরানি দরবার, দেখার নূরানি দরবার। আমি কখন থেকে তৈয়ার, আমি কখন থেকে তৈয়ার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব দেখে পাপীকে দয়া মায়া লেগে যাবে তার, মায়া লেগে যাবে তার, দেখে পাপীকে দয়া মায়া লেগে যাবে তার, মায়া লেগে যাবে তার, নুরানি চাদরে ঢেকে নিবেন তখন আমায় সরকার, কখন আমায় সরকার, নিয়ে যখন অশ্রুর হার, নিয়ে যখন অশ্রুর হার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে পার, সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব করতে রহজার দিদার, করতে রহজার দিদার, আমি মদিনায় যাব যখন ডাকিবে সরকার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব করতে রহজার দিদার, করতে রহজার দিদার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব দেখে পাপীকে দয়া মায়া লেগে যাবে তার, মায়া লেগে যাবে তার, দেখে পাপীকে দয়া মায়া লেগে যাবে তার, মায়া লেগে যাবে তার, নুরানি চাদরে ঢেকে নিবেন তখন আমায় সরকার, তখন আমায় সরকার, নিয়ে যখন অশ্রুর হার, নিয়ে যখন অশ্রুর হার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে বাহার, আমি মদিনায় যাব সেদিন আসবে কে পার, আমি মদিনায় যাব।
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুক। আসলে আশিক রাসুলের চাওয়া, আশিক রাসুলের মনের আকাঙ্ক্ষা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পাক দেখবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নগরী মদিনা নগরী জিয়ারত করবে, সেখানে বিচরণ করবে, মক্কায় তাওয়াফ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষাকে কবুল করে নিক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে, তার ইবাদত রিয়াজত সম্পর্কে শ্রবণ করেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা বিশেষ করে হাদিস শাস্ত্রে খুবই তার অগ্রগতি ছিল, তার অবদান ছিল হাদিস শাস্ত্রে, পাশাপাশি ফিকা শাস্ত্রে তার অনেক অবদান ছিল। হাদিস শাস্ত্রের ব্যাপারে এসেছে, তিনি প্রায় কমবেশ 100,000 হাদিস সংকলন করেন। আর ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলাই হাদিসে পাক সংকলন করেছেন, খুব বিচার বিশ্লেষণ করে তিনি যারা বদ আকিদা ছিল বা যাদের আকিদা সহি শুদ্ধ ছিল না বা যারা দের থেকে, তিনি খুব যাচাই বাছাই করে তারপর হাদিস সংকলন করতেন। আর তার লিখিত যে হাদিস শাস্ত্রের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব মতে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা, তো এই কিতাবেরও অনেক শান এবং মর্যাদা রয়েছে আলহামদুলিল্লাহ। তিনি যখন হাদিসে পাক সংকলন করলেন, তো কিছু হাদিস সংকলন করার পরে তিনি এই কথা চিন্তা করলেন, আচ্ছা এই হাদিস যে আমি লিখছি এর গ্রহণযোগ্যতা কতটুকু। তো তিনি একবার এক পানির মধ্যে তিনি এটা ছেড়ে দিলেন যে যদি এই পানির মধ্যে এই কিতাব ভিজে যায় তাহলে এর মর্যাদা অর্থাৎ এর এহমিয়াত নেই, যদি পানিতে না ভিজে তাহলে বুঝব এর গ্রহণযোগ্যতা অনেক। তিনি পানিতে ছেড়ে দিলেন কিতাব, আর দেখা গেল কিতাব একটুও ভিজেনি আলহামদুলিল্লাহ। তো এটা দেখে তিনি আরো উৎসাহিত হলেন এবং অতঃপর তিনি আরো কাজ করলেন, হাদিস সংকলন করলেন আলহামদুলিল্লাহ। বিশুদ্ধ যে হাদিস গ্রন্থ রয়েছে এর মধ্যে মতে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলার অন্যতম। আমাদের যদি সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ আজ্জাল এই কিতাবের বরকত অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জাল। মনোয়ার ভাই আবার আপনার দিকে যাব, আপনার কাছে আসবো, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলার বিশেষ দিক যদি তুলে ধরতেন।
ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা তার যেমন খৌফে খোদা ছিল, ইবাদত বন্দেগি অনেক করতেন। কিতাবে বর্ণিত রয়েছে যে তিনি 40 বছর যাবত প্রায় এশার ওযু দিয়ে ফজর নামাজ আদায় করতেন। তো এই যে একটি বিষয়, এটা প্রায় অনেক আল্লাহর ওলির জীবনের মধ্যে আমরা পাই যে এশার ওযু দিয়ে ফজর নামাজ আদায় করা। তো এই বিষয়টা কিন্তু তাদেরকে আল্লাহ তাআলার নৈকট্যের দিকে বেশি নিয়ে যায়।
আমরা যখন ইবাদত করি, আমরা রাত্রে ঈশার নামাজ করি, হজের পরে কিছু নফল ইবাদত করি, আমাদের কিন্তু শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে, একটা এমন ভাব চলে আসে যে নিজের শরীরে আরাম দরকার। আমরা আরাম করি, রাত্রে ঘুমিয়ে যাই, কিন্তু যারা বুজুর্গানের দিন বিশেষ করে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা, তিনি কি করতেন, ঈশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। তার মানে বোঝা যেত রাত্রে হয়তো তার ঘুম হতো না, রাত জেগে তিনি ইবাদত করতেন মাশাআল্লাহ।
আবার কি করতেন, যখন রাত্রে ইবাদত করতেন, ইবাদতের পরে বিভিন্ন পাঠ দানের মধ্যে, দর্সে হাদিসের মধ্যে, ইলমে দ্বীনের দর্সের মধ্যে, ফিকা এর মাসআলা মাসাইল নিয়ে দর্স দিতেন, শিখাতেন। তো এই আরো অনেক বিভিন্ন দিক রয়েছে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলার জীবনী থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে তারা তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথমে নিজের ইবাদতকে শুদ্ধ করে নিতেন, যে আমি যে ইবাদত করব, এই ইবাদত তেলাওয়াত করব, নামাজ পড়ব, রোজা রাখব, এবং যে দৈনন্দিন যে বিভিন্ন কর্ম ব্যবস্থাপনার মধ্যে আমার জীবন কাটবে, তো এর মধ্যে নবীর সুন্নতকে বাস্তবায়ন, আর এর মধ্যে কোরআন এবং সুন্নার সঠিক আদর্শ, তো এগুলো বাস্তবায়ন করার পরে তারা যখন নিজেদের ইবাদতকে পরিশুদ্ধ করে আল্লাহর ইবাদতে মশগুল হতেন, পাশাপাশি তারা কি করতেন, মানুষদেরকে, এই যে দেখেন রাত্র ভরে ইবাদত করে আবার দিনের বেলা ইলমে দিনের দর্স দেয়া শিখানো, তাহলে দুইটা বিষয় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের, আমরা শুকরিয়া আদায় করি আমির আলী সুন্নাতের, শেখ তরিকত আমির আলী সুন্নাত, যে আজকে সারা দুনিয়ার মধ্যে জাতিসংঘের ঘোষিত দেশ এবং অঘোষিত প্রায় সব দেশের মধ্যে দাওয়াত ইসলাম কাজ পৌঁছে গেছে। তো এই দাওয়াত ইসলামের যে কাজগুলো রয়েছে, দর্স বায়ান আরো বিভিন্ন যে কাজ রয়েছে, প্রায় 12 মাদানী কাজ, এই কাজগুলো যদি আমরা দেখি যে একটিও নিজে থেকে বানানো নয়, সব কাজই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে, মাযহাবের ইমামদের আদর্শ থেকে, আউলিয়া কেরামের আদর্শ থেকে, মানে প্রত্যেকটা কাজ কোনো না কোনো আউলিয়া কেরাম করতেন, কোনো না কোনো সাহাবায়ে কেরাম করতেন, আর আউলিয়া কেরাম সাহাবায়ে কেরাম ওই কাজটাই করতেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চরিত্র থেকে তারা পেতেন। তো এইভাবে আজকে যদি আমরা দেখি যে শুধু এই ফেতনার যুগের মধ্যে নিরাপদভাবে এবং কম পরিশ্রমে উত্তমভাবে আখিরাতের প্রস্তুতি যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়া এটা আমাদের উচিত। কেন, এর কয়েকটা দিক রয়েছে। যে আমরা এখন যে ফিতনার যুগ, এর মধ্যে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে হঠাৎ করে হাদিস শরীফ চলে আসে, তারপরে বিভিন্ন ব্যাখ্যা ছাড়াই সরাসরি বিভিন্ন কথা চলে আসে। মানুষ কি করে এটাকে তাৎক্ষণিক পেয়ে নিজে পরে আমল করা শুরু করে, অপরকে পোস্ট করা শুরু করে। তো এতে কয়েকটা বিপদ আছে। এক হলো যে এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা প্রয়োজন। আর এই ব্যাখ্যা কারা দিতে পারে? যারা স্পেশালিস্ট, আমাদের ইসলামিক পরিভাষা বলে তাদেরকে মুস্তাহিদ। তো কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা 1450 বছর পূর্বে, যারা সাহাবাই কেরামের সংস্পর্শে ছিল, তাদেরকে বলা তাবেঈ। তো আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মহান ব্যক্তিদের মধ্যে একজন, যিনি সাহাবাই কেরামদের জিয়ারত করেছেন, সাহাবাই কেরামদের থেকে প্রত্যক্ষভাবে ইলমি অর্জন করেছেন। তো তারা সেই সৌভাগ্য অর্জন করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনের সমস্ত সময় এই মক্কা মদিনার মধ্যেই অতিবাহিত হয়েছে প্রায়, আর তার ইন্তেকাল জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে। তো তিনি সেখানে থেকে ইলমে দিন অর্জন করে যে তারা যেই ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন এবং হাদিসের আমাদের মাঝে যুগে যুগে পাঠিয়েছেন, আমরা এই ব্যাখ্যা ভুলে গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি করি, আমরা এই তথাকথিত ব্যাখ্যা পড়ে আমাদের ইমান নষ্টেরও একটা বিষয় রয়েছে, পাশাপাশি আমল এর মধ্যেও ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য যে বিষয়টা আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য থেকে আমরা এটা পাই, যিনি যেমন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার শিক্ষকের সংখ্যা প্রায় আমরা কত শুনেছি, 900 জন। আর আমাদের শিক্ষক যদি জিজ্ঞাসা করি, অনেকে বলে আমার শিক্ষক তো ইউটিউব, আমার শিক্ষক তো ফেসবুক, আমার শিক্ষক তো অমুক। যা এই জামানার মধ্যে যদি কাউকে উস্তাদ মানতে হয়, শিক্ষক মানতে হয়, তাহলে দেখতে হবে তার সম্পর্ক পূর্বের বুজুর্গানের দিনের সাথে আছে কিনা। যদি পূর্বের বুজুর্গানের দিনের সাথে না থাকে, তখন তার কাছে মাসআলা জিজ্ঞাসা করা নিজের ইমান আমলের জন্য ক্ষতি নিরাপদ নয়। এটা সহজে বোঝানো যায়। যেমন একজন ব্যক্তি ডাক্তার হবে, ভালো, এখন সে ডাক্তার হবে, সে পড়াশোনা করবে, এখন পড়াশোনা করেই কি সে চিকিৎসা করতে নেমে যাবে, পড়াশোনা করেই সে অপারেশন করতে নেমে যাবে? আর আপনাকে যদি বলে, ভাই আমি মাত্র পাশ করে এসেছি, কিন্তু আমি কোনো ভালো স্পেশালিস্ট, যারা এই বিশেষজ্ঞ প্রফেসর যারা রয়েছে এই ডাক্তারি জগতের মধ্যে, একটা বিষয়ের মধ্যে, যেমন হার্টের নিয়ে নিই, যে হার্টের চিকিৎসা করে তার কারোর কাছে আমি তেমন প্র্যাকটিস করিনি, তার সংস্পর্শে আমি থাকি নাই, তার প্র্যাকটিক্যাল কোনো আমি কাজ দেখি নাই, আমি বাস কিতাবে পড়ছি, এখন আপনাকে দিয়ে শুরু করব, আপনি কি যাবেন তার কাছে চিকিৎসা করাতে? হ্যাঁ, আমরা কখনো যাব না। কেন? আমরা জানি এটা জীবনের ঝুঁকি। আরে ভাই, আজকে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে একজন কোরআন হাদিসের দিয়ে দিচ্ছে, আর আপনি এটা শুনে আমল করতেছেন, তো এটা আপনার তো ইমান নষ্ট হয়ে যাবে, এটা তো জান নষ্ট হবে। একজন অনভিজ্ঞ ডাক্তারের কাছে গেলে জান নষ্ট, শারীরিকভাবে ক্ষতি, আর একজন অনভিজ্ঞ স্পেশালিস্ট পূর্ব জামানার সেই বুজুর্গানের দিনে অনুসরণ না করলে তো আপনার ইমান নষ্ট হয়ে যাবে।
আর ইলিমের ব্যাপারে এসেছে যে ইলিম সিনা বাই সিনা হয়।
জি, তো এখন যদি ইমান নষ্ট হয় তাহলে অনন্তকালের জন্য জাহান্নাম। তো এই রিস্কে আমরা কেন যাই? তো আলহামদুলিল্লাহ যে আজকে যে মাজহাব আমরা মানি, এই মাজহাবের ইমামরা নিজের মন গড়া কোনো কিছু তৈরি করেনি, বরং কোরআন হাদিসের বিষয়ে তারা এতটাই গবেষণা করেছেন, গবেষণার কারণে তাদের মর্তবা মর্যাদা এমন হয়েছে তারা এক একজন মুস্তাহিদ। আর তারা যে ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যাটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা উপকারী। এখন যারা বলবেন আমরা মাজহাব মানি না, তো তারাও তো একটা মাজহাব তৈরি করলেন, যে সব মিলে একটা মাজহাব, তারা মাজহাব মানে না। তা কি মানে তারা? তারা নিজের মন গড়া ব্যাখ্যা। তো এইভাবে অনেকে অনেক
এরকম ই করে থাকে যে না আমি মাজহাব মানি না, কিন্তু আমি হাদিস শরীফ,
জি
আমি হাদিস শরীফ পড়ি,
কিতাবের মধ্যে রয়েছে সরাসরি হাদিস শরীফ পড়ে এবং আমল করে এটা নিষেধ।
এটা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম মনোয়ার ভাই, যে দর্শক বিন্দু আপনার একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন, যে আমি মাজহাব মানি না, মাজহাবের মাজহাব ধরে কি হবে বা মাজহাবের মাধ্যমে আমি কি করব, আমি সরাসরি হাদিস পড়ি। হাদিস তো কোন এক ব্যক্তি লিখেছে না, তো আমি তো তার অনুসরণ করছি, মাজহাব বলতে কারো একজন অনুসরণ করা। তো আমি হাদিস শরীফ যে পড়ছি, বুখারী শরীফ পড়ছি বা মুসলিম শরীফ পড়ছি, যাই পড়ছি, তো আমি যদি দুইটা বা তিনটা বা সিয়াসিতা যেগুলো রয়েছে সেই যে হাদিসগুলো ওই কিতাবগুলো যদি আমি পড়ি, তাহলে এখানে আমি ৬ জন ইমামের কথা শুনছি, তাদেরকে মানছি, তো মাজহাব কিভাবে মানা হলো না?
এই জন্য যে বিষয়টা আমাদের উচিত
যে নিজের বিবেক না খাটিয়ে, বিশেষ করে ইসলামের বিষয়ে আদর ইসলামিক যে আমল, এটার ক্ষেত্রে আমাদের পূর্বের যে বুজুর্গানের দিন রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য শর্টকাট ভাবে ইসলামকে বোঝার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের এই বিষয়টা মানা উচিত। এখন তো যাবে কোথায়, বা সহজ সমাধান, দাওয়াত ইসলামে মাদানী পরিবেশে চলে আসেন, দাওয়াত ইসলামে মাদানী পরিবেশ আপনাকে শিখাবে বুজুর্গানের দিনে কিভাবে অনুসরণ করতে
হবে। এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, হযরত আব্দুল কাদের জিলানি, হা হযরত আব্দুল কাদের জিলানি, খাজা বাবা ময়না দিন আজ মেরি, খাজা বাবা ময়না দিন আজ মেরি, শাহ জালাল শাহ পরান ইয়ামেনি, হা শাহ জালাল শাহ পরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে মদিনা মোদের রাজধানী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীর প্রিয় প্রিয় সুন্নতে শিখিতে, হা প্রিয় নবীর প্রিয় প্রিয় সুন্নতে শিখিতে, সবাই চলো মাদানী কাফিলাতে, সবাই চলো মাদানী কাফিলাতে, বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
সাউজাল দাওয়াত ইসলামী এমন এক সংগঠন যে সংগঠন পুরো বিশ্বব্যাপী, আলহামদুলিল্লাহ সাউজাল একটি দুইটি তিনটি দেশ নয়, পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পয়গাম পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্দেশ্যে আমি নিজে সংশোধন হব, পাশাপাশি সারা দুনিয়ার মানুষের সংশোধনে চেষ্টা করব। তো মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমাদের উচিত আমরা যেন সহি আকিদা পোষণ করি, আমরা যেন ওই হাদিসে পাক মনোয়ার ভাই যেভাবে বললেন যে ইউটিউব দেখে, আসলে যদি এরকম হতো তাহলে আজকে ঘরে ঘরে আলিম হতো। দর্শক বৃন্দ, আমাদের উচিত আমরা খুবই চিন্তা ভাবনা করে, বিচার বিশ্লেষণ করে, তারপর যেন আমরা কারো কাছ থেকে ইলমে দিন অর্জন করি। দেখুন, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা 900 জন উস্তাদ ছিলেন, তো এই উস্তাদ 900 জন থেকে তিনি ইলমে দিন অর্জন করেছেন। তো আমাদের উচিত ওই ইউটিউব হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু শুনে থাকি, হ্যাঁ শুনছি ঠিক আছে, এটা যাচাই বাছাই করি। মনে রাখবেন, ইলমে দিন বুজুর্গানের দিনের মাধ্যমে এসেছে, আমরা বুজুর্গানের দিনকে ছেড়ে যদি আমরা নিজেরা ওই শুধু বুখারী শরীফ বা মুসলিম শরীফ নিয়ে বসে যাই, নিজে হাদিস পড়ি, এরপর মানুষকে শিক্ষা দিই, শিখলাম, কিন্তু এর মধ্যে অনেক কিছু এমন বিষয় রয়েছে যেগুলো আমাদের বুঝে আসবে না। কেমন অনেক হাদিসে পাক এমন রয়েছে যার মানে যদি বিশ্লেষণ আমরা না জানি তাহলে এটা দ্বারা আমরা অনেক আমাদের বিভ্রান্তির মধ্যে পড়তে হতে পারে। তো এই জন্য আমরা বুজুর্গানের দিন আমাদেরকে সহজ পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আবার আপনাদের কলস এর দিকে যাব, আপনাদের SMS এর দিকে যাব, আমাদেরকে অনেকে কল করেছেন, আসুন কল শ্রবণ করি, কল চালিয়ে দিন।
আমি একটা নাচ শুনতে চাই, নূর এলো নূর এলো, আমি
নূর এলো নূর এলো, ইনশাআল্লাহ আল্লাহ তালা বরকত দান করুক। জুনাদ ভাই নাথ খা আমাদের সাথে আছেন, আমরা ইনশাআল্লাহ নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। পরবর্তী কল চালিয়ে দিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নাচ শ্রবণ করব। জি পরবর্তী কল চালিয়ে দিন।
আপনাদের অনেক ভালোবাসি,
মাশাল্লাহ ইনশাআল্লাহ নাচ শ্রবণ করাবো। আর মাদানী মুন্না, আপনি মাদানী চ্যানেলকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকেও মাদানী চ্যানেল ভালোবাসে। আর এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল আরো এক নতুন ভাবে অগ্রসর হয়েছে, নতুন আঙ্গিকে এসেছে মাদানী চ্যানেল। আগে তিনটি চ্যানেল ছিল
আমাদের, যে বিষয়টা আপন না আমরা বলি আমার মা, আমার বাবা, আমার ভাই বা বোনকে বলে না কিন্তু তোমার বাবা তোমার মা। তো মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ এমন একটা চ্যানেল, ওলামায়ে কেরাম বলেছেন এটা দেখাও ইবাদত। মাদানী চ্যানেলের মাধ্যমে সঠিক ইশকে রাসূলের শরবত পান করা যায়। তো এটাকে বলতে হবে আপনাদের মাদানী চ্যানেলকে আমি ভালোবাসি এমন না, বলে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেল আমরা ভালোবাসি, নিজের মনে করে নিলে তো এটাকে আরো ইনশাল্লাহ এটা থেকে বেশি উপকৃত হওয়া যাবে
ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম ছোটদের মাদানী চ্যানেল নামে নতুন চ্যানেল আলহামদুলিল্লাহ এসেছে, তো মাদানী মুনারা আপনারা যদি সম্ভব হয় এই চ্যানেলটা দেখার চেষ্টা করবেন। আপনাদের জন্য বিশেষ করে এই চ্যানেল সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আজাবুজাল। পরবর্তী কল চালিয়ে দিন। আচ্ছা, আজকে শুধু নাতে রাসুলের আমাদের ফরমাইশ আছে। আমাদেরকে এসএমএস এর মাধ্যমে এক ইসলামী ভাই মেসেজ করলেন মদিনা থেকে, আমাদের এই মাদানী চ্যানেল তিনি দেখছেন আর একটি সুন্দর ইসলামী গজল অর্থাৎ নাত শুনতে চেয়েছেন। জুনাদ ভাই আপনার কাছে যাব সরাসরি, যে আমাদেরকে নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন।
কেমন নূর ছেছে, নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর এলো নূর নূরে লো নূর। যত দিনে চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, যত দিনে চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে, তত দিন মিলাদুন নবী আমরা পালন করব। নূরে লো নূরে লো নূরে লো নূর, নূরে লো নূরে লো নূরে লো নূর, নূরে লো নূরে লো নূর, নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, বল নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেছে, নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর এলো নূর এলো নূর এলো নূর, নবীর আগমন রসুলের আগমন মরহাবা, মাকির আগমন মরহাবা, মদনীর আগমন মরহাবা, আরবির আগমন মরহাবা, হাশমির আগমন মরহাবা। নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর এলো নূর এলো নূর এলো নূর, নূর
নূরে এলো নূর, নূরে এলো নূরে এলো নূরে এলো নূর।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূলের অন্তরের খোরাক বা খাদ্য হচ্ছে বা অন্তরের প্রশান্তি হচ্ছে নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের ফরমাইশ আমরা পূরণ করার চেষ্টা করেছি। আমাদেরকে বলেছিলেন নূর এলো নূর এলো এই গজল এই নাচ শুনিয়ে দেওয়ার জন্য শোনানোর চেষ্টা করা হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি হাদিস শাস্ত্রেও তিনি পারদর্শী ছিলেন, পাশাপাশি ফিকহ শাস্ত্রেও পারদর্শী ছিলেন। আর তার ইলিম জ্ঞান এমন ছিল, তার স্মরণশক্তি মেধাশক্তি এত প্রখর ছিল, বর্ণিত হয় হুসাইন বিন উরিয়াহ রহমাতুল্লাহ তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার ইমাম জোহরি রহমাতুল্লাহ তাআলা আমাদের কাছে আসলেন এবং আমাদেরকে হাদিস শরীফের শিক্ষা দিলেন। আমরা হাদিস শরীফ শুনলাম, তিনি প্রায় অনেকগুলো হাদিস আমাদের সামনে বর্ণনা করেছেন। এরপর আমরা গেলাম, পরের দিন আবার আমরা একত্রিত হলাম। একত্রিত হয়ে ইমাম জোহরি রহমাতুল্লাহ তাআলা বলেন যে হাদিস শরীফ তোমাদের মধ্যে কি কেউ পড়েছে কিনা যেগুলো শোনানো হয়েছিল কালকে। তখন উরিয়াহ রহমাতুল্লাহ তাআলা তিনি বললেন যে আমাদের মধ্যে একজন রয়েছে যিনি আপনি কালকে যে হাদিসগুলো শুনিয়েছেন তা হুবহু তিনি মুখস্থ করে নিয়েছেন, যখন আপনি বলেছেন তখনই তিনি তা মুখস্থ করে নিয়েছেন। তখন তাকে ডাকা হলো, আর তিনি কেউ নন, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলাই, এবং তিনি বসলেন ইমাম জোহরি রহমাতুল্লাহ তাআলার সামনে এবং একে একে সবগুলো হাদিস তিনি বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলার জ্ঞান শক্তি এমন ছিল আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন মুনার ভাই থেকে আরো কিছু মাদানী ফুল আমরা নেব, যদি মুনার ভাই আপনি আরো কিছু মাদানী ফুল আমাদেরকে দিতেন।
আজকে আমাদের একটা বিষয় যেটা ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে শিক্ষা অর্জিত হয়, যে ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মধ্যে খোদা ভীতি অনেক ছিল। তিনি যে ইবাদত করতেন, ইবাদতের মধ্যে কখনো তিনি, অনেক সময় আমরা এমন করি না যে খুব দ্রুততার কারণে ইবাদতের মধ্যে অলসতা বা খুব মানে কিছু ইবাদত ছেড়ে কিছু ইবাদত করি বা মনোযোগ থাকে না, মনোযোগহীনতা যেটাকে বলা হয়, তো সে কাজ করে। তো তিনি সর্ব অবস্থায় কি করতেন, আল্লাহ তাআলার ইবাদতকে মনোযোগ সহকারে করতেন এবং বিশুদ্ধতার সাথে ইখলাসের সাথে করতেন। তো আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয় তাদের অনেক পরীক্ষা হয়ে থাকে। তো একবার তাকে চাবুক মারার, তো বাদশাহদের মধ্যে অনেকে থাকে জালিম হয়ে থাকে, জুলুম করে, যারা হক কথা বলে সঠিক কথা বলে তাদের উপর অত্যাচার করে, যেমন হয়েছিল ইমাম আজম আবু হানিফার উপরও, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার উপরও। ঠিক তেমনই ভাবে মালিক রহমতুল্লাহ তাআলাকে যখনই ওই সময়ে যারা ছিল বাদশাহ, তো তার পক্ষ থেকে যখনই তাকে চাবুক মারার হুকুম করা হয়েছে, তখন তাকে বলা হলো যে আপনি কিছু সংক্ষেপে নামাজ পড়ে নিন। তো তিনি বললেন যে আল্লাহ তাবারক তাআলার জন্য যেই কাজই করা হোক না কেন সেটাকে উত্তম ভাবে করা উচিত। তখন তিনি এটা কেন বললেন, তখন এই আয়াতে কারিমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে কার কর্ম উত্তম এই বিষয়ে আল্লাহ তাবারক তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। তো তিনি ওই সময় কি করলেন, সে আয়াতে কারিমা শুনে দিলেন। আমরা শুনি, যেমন পারা 29 সূরা মুলক আয়াত নং 2, আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কানজুল ইমান থেকে অনুবাদ, যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। তো তিনি প্রত্যেকটা কাজের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিসে পাক এনে মানুষদেরকে নেকির দাওয়াত দিতেন এবং নিজের মধ্যেও সেই আয়াতে কারিমার উপর আমল করতেন। যে এই যে আমি যে আজকে বলা হলো চাবুক মারার পূর্বে সংক্ষেপে নামাজ পড়ার কথা, তো আল্লাহ তাবারক তাআলা তো বলেছেন যে কার কর্ম অধিক উত্তম। তো এখন ঘটনা হলো সেই আয়াতে কারিমার উপর আমল করা অবস্থায় আল্লাহ তাআলার ভয় নিয়ে, যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে কেন সঠিকভাবে নামাজ পড়লো না, কিভাবে তুমি নামাজের মধ্যে অল্প সময়ে তারা রোগে নামাজ পড়লে, তো এই যে ভয়, আল্লাহর ভয়, আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, আর আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই জন্য, কি জন্য, যে আমার কর্ম কি উত্তম কিনা। তো এই জন্য বিষয়টা, এই ঘটনা থেকে আমাদের কিন্তু অনেক শিক্ষা। আজকে আমাদের ট্রেন চলে যাবে নামাজের মধ্যে তাড়াহুড়া, আজকে বিমানের ফ্লাইট লেট হয়ে যাবে নামাজের মধ্যে তাড়াহুড়া, আজকে আমার দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে মশগুল থেকে নামাজের সময় চলে আসে তাড়াহুড়া করে ওযু করে নামাজ পড়া। আচ্ছা, ওযুর মধ্যে যে জায়গাগুলো ফরজ সেটা যদি একটা পশম না ভিজে ওযু হবে না। তো তাড়াহুড়া করে আমাদের অনেক সময় দেখা যায় ওযু অনেকের হয় না। আচ্ছা, দ্বিতীয়ত নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো হয় না। নামাজের মধ্যে যে পায়ের মধ্যে আমরা সেজদার মধ্যে পা কিভাবে রাখতে হয়, অনেকের এই পা ঠিক মতো থাকে না। এটা তো বাহ্যিক বিষয়গুলো, ভিতরগত বিষয় সূরা কেরাতের মধ্যে যে আমাদের শুদ্ধভাবে উচ্চারণ করা হয় না। আচ্ছা, একটা নামাজের মধ্যে বিশুদ্ধভাবে নামাজ পড়তে যে মাখারিজ গুলো সুন্দরভাবে আদায় করতে হয় প্রত্যেকটা পৃথকভাবে, যেটাকে তাসবিদ এর সঠিক প্রয়োগ বলা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক ভুল রয়েছে। নামাজের মধ্যে দেখা যায় যে তাৎক্ষণিক গিয়ে নিয়াত যে করবে, নামাজের মধ্যে নিয়াত করা হলো ফরজ। এখন ঠিক আছে, মুখে বলা শর্ত নয়, কিন্তু অন্তরের মধ্যে তাকে তো ইচ্ছা, নিয়াত কাকে বলে, অন্তরে পাকাপোক্ত ইচ্ছাকে নিয়াত বলে। এখন অন্তরের মধ্যে যে হাজির করবে, স্থির করবে যে আজকের আমি ফরজ নামাজ আদায় করছি, এটা এই ওয়াক্তে নামাজ, এটা এই স্থির করানোর সময় টাইম থাকে না। তো দেখা যায় আমাদের নামাজ ইবাদত বন্দেগির মধ্যে তাড়াহুড়া চলে এসেছে, আমাদের ইবাদত বন্দেগির মধ্যে আল্লাহ তাআলার নৈকট্যর পরিবর্তে শুধু ফর্মালিটি চলে এসেছে। তো এই জন্য আমাদের উচিত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার এই ঘটনা থেকে শিক্ষা নেয়া, যে তারা প্রতিকূল অবস্থার মধ্যে আল্লাহর ইবাদতকে পুঙ্খানুপুঙ্খ এবং ইখলাসের সাথে আদায় করতেন, নিষ্ঠার সাথে আদায় করতেন। তো আমরাও যাতে কি করি, যে আমাদের ইবাদত বন্দেগি যে ইবাদতে করে, তাসবিহ, তাহলিল, রুকু, সেজদা, নামাজ, রোজা, যাই ইবাদত করি, সেটা চিন্তা করব যে এর মধ্যে আমার নবীর সুন্নত আছে কিনা, বা এই কাজের নবীর সুন্নত তরিকা কি, এবং এই কাজের মধ্যে ভালো নিয়ত কি রয়েছে, এবং এই কাজের সঠিক পদ্ধতি কি। এভাবে যখন আমরা ইবাদত করতে থাকবো এবং প্রতিটা কাজ আল্লাহকে হিসাব দিতে হবে এই চিন্তা ভাবনা করে, আর আমরা আয়াতে কারিমা শুনলাম যে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে কার কর্ম অধিক উত্তম, তা আমরা যদি একটা কাজ অধিক উত্তম ভাবে করতে পারি তাহলে আমরা কেন অধিক উত্তম ভাবে করবো না। তাহলে আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে উত্তমভাবে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন।
আসলে যারা বুজুর্গানের দিন, যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব, তাদের আমল, তাদের ইখলাস ছিল অন্যরকম। তারা এমন ভাবে ছিলেন যে তারা, আমরা শুনলাম মনোভাব থেকে দর্শকবৃন্দ, যে ইবাদতের প্রতি তাদের কেমন মনোনিবেশ ছিল, যে তারা খুবই ধীরস্থির ভাবে যে কোনো কাজ ইখলাসের সাথে আদায় করতেন। কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা ইখলাস তো দেখা যায় না, পাশাপাশি যে কোনো কাজে আমরা তাড়াহুড়ো করি, অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। তো ইমাম বা বুজুর্গানের দিন তারা শুধু মানুষদেরকে বলতেন এমন নয়, তারা নিজেরা আমল করতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলার ব্যাপারে এসেছে, তিনি যে হাদিস শরীফ বর্ণনা করতেন বা শিখতেন, শুধু তিনি বর্ণনা করার মধ্যে বা শিখার মধ্যে তিনি ছেড়ে দিতেন নয়, বরঞ্চ তিনি এর উপরে আমল করতেন। বর্ণিত হয় যে তিনি যখন তার উস্তাদ থেকে কোনো হাদিসে পাক শুনতেন, শোনার পর তিনি এটা মুখস্থ করতেন, এরপরে যতক্ষণ পর্যন্ত ওই হাদিসের উপরে তার আমল না হতো ততক্ষণ পর্যন্ত ওই উস্তাদের কাছে এসে তিনি হাদিস আবার পুনরায় হাদিস গ্রহণ করতেন না, আগে আমল করে নিতেন, এরপরে তিনি আবার হাদিস শরীফ সংকলন করতেন, হাদিস শরীফ তিনি সংগ্রহ করতেন, অর্থাৎ শুনতেন, হাদিসের শিক্ষা গ্রহণ করতেন। এই জন্যই তারা বুজুর্গানের দিন, তাদেরকে তাদের অনুসরণ করা, তাদের অনুকরণ করা আমাদের উচিত। তাদের অনুকরণ করলে, তাদের অনুসরণ করলে তারা যেই মাজহাব রেখে গিয়েছে, তারা যেই মতাদর্শ রেখে গিয়েছে, আমরা ইনশাআল্লাহ আজ্জাবাজাল ওই মতাদর্শ যদি আমরা মেনে চলি ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা আখিরাতে দুনিয়াতে কামিয়াব হব ইনশাআল্লাহ আজ্জাবাজাল। দর্শকবৃন্দ, আবার আপনাদের ফোন কল দিয়ে যাব, ফোন কল এসেছে, পাশাপাশি কিছু মেসেজও আমাদের কাছে আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মেহার, আমি সরপুর থেকে বলতেছি।
নাচ শুনতে চাইছেন? তো দর্শকবৃন্দ, নাচ তো আমরা শুনিয়েছি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আবারও যদি সম্ভব হয়, সুযোগ হয়, আমরা নাচ শ্রবণ করব। আমাদেরকে এসএমএস করেছেন যে হুজুর কেমন আছেন, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ হযরতের সামনে একটি মানকাবাত শুনতে চাই, শোনালে খুব খুশি হতাম। তো ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমরা শুনব। এরপর আমাদেরকে মাহফুজ ভাই আমাদেরকে মেসেজ করেছেন, পাশাপাশি আমাদেরকে আরো অনেকে মেসেজ করেছেন ইসলামী সঙ্গীত শোনানোর জন্য। যদি জুনাইদ ভাই সম্ভব হয় কিছুটা কয়েকটি পঙ্ক্তি যদি শুনিয়ে দিতেন।
খুদারি পিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি, খুদারি পিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি, খুদারি পিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি, রউফতিনি রহিমতিনি, প্রতিটি ফুলে সুবাসে বুলবুল অম্লান, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান, তারি সুবাসে বুলবুল অম্লান, খুদারি প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি, খুদারি প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি, খুদারি প্রিয় নবী আমাদের রউফতিনি রহিমতিনি, ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে তুমি বাতিলদের মিঠালে হে ইমাম আহমদ রেজা, দিনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রেজা, তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রেজা, দিনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রেজা, ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রেজা, ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফয়জে রেজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে
জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল। দর্শকবৃন্দ, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা এমন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন যে যার ব্যাপারে স্বয়ং ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আলিম সমাজের আলোচনা হলে ইমাম মালিক তাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র। কেউ ইমাম মালিকের স্মৃতিশক্তি, দৃঢ়তা, সংরক্ষণশীলতা ও জ্ঞানের গভীরতার সমপর্যায় নয়। আর যে ব্যক্তি সহি হাদিস চায় সেজন্য ইমাম মালিকের কাছে যায়। সুতরাং ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ তাআলা বলেন, বিদ্বানদের অন্যতম একজন ইমাম মালিক, তিনি হাদিস ও ফিকা শাস্ত্রে একজন অন্যতম ইমাম। জ্ঞান, বুদ্ধি ও আদব আখলাক সহ হাদিসের প্রকৃত অনুসারী ইমাম মালিকের মতো আর কে আছে? ইমাম নাসাই রহমাতুল্লাহ তাআলা বলেন, তাবিদের পর আমার কাছে ইমাম মালিকের চেয়ে অধিক বিচক্ষণ আর কেউ নেই এবং হাদিসের ক্ষেত্রে তার চেয়ে অধিক আমানতদার আমার কাছে আর কেউ নেই। জানতে পারলাম বুজুর্গানের দিন যারা মাঝহাবের ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলাই, ইমাম হাম্বল রহমাতুল্লাহ তাআলাই, তারাও ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলার প্রশংসা করেছেন। কেন বা করবেন না, এমন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তিনি শুধু না হাদিস শাস্ত্রে বরঞ্চ ফিকা শাস্ত্রেও তার অনেক পারদর্শিতা ছিল। তার পারদর্শিতার ব্যাপারে এসেছে যে তিনি এরা বরকতের জন্য বললেন যে এমন কোন উস্তাদ নেই যে উস্তাদ তার কাছ থেকে ফতোয়া নেননি। তো খুব কমই উস্তাদ এমন ছিলেন যারা তার কাছ থেকে এসে ফতোয়া নেননি। অধিকাংশ উস্তাদ তার কাছ থেকে ফতোয়া নিতেন, তার মাসআলা মাসাইল নিয়ে যেতেন। তো এমন পারদর্শী ছিলেন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। দর্শক বিন্দু, আসুন আমরা মনোয়ার ভাইয়ের কাছে যাব, আবারও কিছু মাদানী ফুল আমরা মনোয়ার ভাই থেকে শ্রবণ করবো। মনোয়ার ভাই আজকে অনেক মাদানী ফুল আমাদেরকে দিয়েছেন, আর কিছু মাদানী ফুল আমাদেরকে দর্শক বৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাবে, যেহেতু সময় আমাদের একেবারে কমে, তো এর মধ্যে কিছু মাদানী ফুল।
আল্লাহ তাবারক তাআলা আউলিয়া ইকরাম এর জীবনী বেশি বেশি অধ্যয়ন করার তৌফিক দেখ, আর তাদের অনুসরণ করে আমাদের মৃত্যু শেষ নিঃশ্বাস যাতে বের হয়। কারণ আউলিয়া ইকরামের জীবনী, তাদেরকে আমরা বলি কি আউলিয়া ইকরাম, আল্লাহওয়ালা যারা রয়েছেন তাদের অনুসরণের মধ্যে মুক্তি রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার আরেকটি দিক হল আদব। বর্তমান সমাজের মধ্যে বিভিন্নভাবে মানুষদেরকে আদবহীন বানানোর অনেক প্রচেষ্টা চলছে। এটা অমুসলিমদের কিছু অপপ্রচেষ্টা বলতে পারি আমরা। ছোট ছোট বাচ্চারা এখন শিক্ষকদের সাথে বেয়াদবি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অনেক পবিত্র বিষয় রয়েছে, বস্তু রয়েছে যাদেরকে আমরা আদব করি। যেমন আমরা কাবাতুল্লাহকে আদব করি, এবং এভাবে দেখা যায় যে আমাদের দেশের মধ্যে অনেক পবিত্র স্থান রয়েছে, অনেক নিদর্শন রয়েছে আল্লাহ তাবারক তাআলার, এগুলো আদব করতে হয়। আর যে যত বেশি আদব করতে করতে জীবন অতিবাহিত করবে সেই কামিয়াবি অর্জন করে। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার একটি আদব যে বিষয় ছিল তার মধ্যে, যে মদিনা পাকের আদব কেমন করতেন সে বিষয়ে বলবো। হযরত সাইয়েদুনা ইমাম শাফি রহমতুল্লাহ বলে যে আমি মদিনা শরীফে, আমরা পূর্বে আপনার ঘটনা শুনেছি, এখান থেকে ই হয় যে মাঝহাবের ইমামরা একে অপরের সাক্ষাৎ করতেন, একে অপরকে সাথে কুশল বিনিময় করতেন, ইসলামের খাতিরে তারা একে অপরের সাথে ইলমি দিন নিয়ে আলোচনা করতেন। জি, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন আমি মদিনা শরীফে হযরত সাইয়েদুনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরজায় খোরাসান ঘোড়া বাঁধা অবস্থায় দেখলাম, যা তাকে উপহারস্বরূপ দেয়া হয়েছিল। এত উন্নত জাতের ঘোড়া এর আগে আমি কখনো দেখিনি। আমি বললাম ঘোড়াগুলো কতই যে উন্নত মানের। তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা বললেন, এগুলো সব আমি আপনাকে উপহার দিলাম। আমি বললাম, ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আমি বললাম একটি ঘোড়া তো আপনার জন্য রেখে দিন। তিনি বললেন, আল্লাহ পাকের প্রতি আমার লজ্জা অনুভব হয় যে এই বরকতময় পবিত্র জমিনকে আমার ঘোড়ার খুর দ্বারা পদদলিত করে যে জমিনে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান রয়েছেন, অর্থাৎ তার রওজা মুবারক এখানেই বিদ্যমান। তো চিন্তা করুন যে তাদের আদব কেমন ছিল।
আমরা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বুজুগানের দিনের আলোচনা করে থাকি, এর উদ্দেশ্য থাকে, তো উদ্দেশ্য এটাই যে আমরা যেন বুজুগানের দিন তাদের জীবনী শ্রবণ করে তাদের উত্তম আখলাক, তাদের আদব, তাদের ইলমে দিন, এই বিষয়ে বিভিন্ন বিষয়গুলো আমরা জেনে নিজের উপরে একটা, নিজের মধ্যে একটা উৎসাহ আসুক, যেন আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি, খোদা যেন আমাদের মধ্যে চলে আসে, আমরা যেন বেশি বেশি ইলমে দিন অর্জন করতে পারি, সুন্নতের উপর আমল করতে পারি, পাশাপাশি বুজুর্গানের দিন কেমন ছিলেন, তাদের আকিদা কেমন ছিল এই ব্যাপারে আমরা জেনে নিজেদের আকিদা গুলো সহি শুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে শ্রবণ করেছি, দর্শকবৃন্দ আমরা এই শ্রবণ করা এটার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, বরঞ্চ আমরা যেন এর উপর আমল করি। যে বিষয়গুলো আমরা মোবাইলে দাওয়াত ইসলামী তুলে ধরলেন, মাদানী ফুল দিলেন, এই বিষয়গুলো আমরা মনে রেখে নিজে যেন এর উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ একেবারে সময় শেষের দিকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালাম জানাবো দাঁড়িয়ে সবাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
اپنی جے نورِ رونبی نکھلے دھنے روچھوبی اپنی نائلے دنیا آدھارے ڈوبی تو شبی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات علیکہ مصطفیٰ جانِ رحمت پہلا ہو سلام شمع بج میں ہدایت پہلا ہو سلام ہو سے اعظم امام متقی بنا کا سلام مصطفیٰ جانِ رحمت پہلا ہو سلام شمع بج میں ہدایت پہلا ہو سلام
صلی اللہ علیہ وسلم وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلاه وسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم
رحمت پورن حق پربھا تمار رحمت پورن হক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।